বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من وترزق من تشاء بغير حساب وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
ইরান ভ্রমণ। শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো সুস্থ আছেন। গত আসরে আমরা সুস্থ পরিবার নামের ধারাবাহিকের পরিসমাপ্তি টেনেছিলাম। আশা করি আপনারা দীর্ঘ ওই যাত্রায় ভালোই কাটিয়েছেন আমাদের সঙ্গে। আজকের আসরে আপনাদের নিয়ে যাব ইরান ভ্রমণে। হ্যাঁ শ্রোতাবন্ধুরা, বহুদিন আমরা ভ্রমণ থেকে বঞ্চিত ছিলাম। বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। দেখার দেশ ইরান, ঘুরে বেড়ানোর দেশ ইরান। নতুন এই ধারাবাহিকের নামও দিয়েছি ইরান ভ্রমণ। আর্যভূমির এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়াবো আমরা। আপনাদেরও এই ভ্রমণে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
চলুন তাহলে যাত্রার সূচনা করা যাক।
এই আসরটি ইরান ভ্রমণ বিষয়ক আগেকার অনুষ্ঠানগুলো থেকে আলাদা, কারণ এই আসরটি প্রামাণ্য। বিভিন্ন শহরের দর্শনীয় স্থানগুলোর সঙ্গে আমরা পরিচিত হবার চেষ্টা করব ঐতিহাসিক ও প্রামাণ্য তথ্যপঞ্জির আলোকে। শুরু করা যাক কেরমানশাহ প্রদেশ ও শহর থেকে। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে এই কেরমানশাহ প্রদেশে 2017 সালের নভেম্বরে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। ওই ভূকম্পনে প্রদেশের শহরগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল। জেনে রাখা ভালো যে কেরমানশাহের শহরগুলো ইরানের ঐতিহাসিক এবং সুন্দরতম শহরগুলোর অন্তর্ভুক্ত। স্বয়ং কেরমানশাহ শহর ইরানের ঐতিহাসিক এবং সুন্দর শহরগুলোর অন্যতম। এত সুন্দর প্রাকৃতিক ও ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ এই শহর যে শুনলেই যে কেউ পশ্চিমাঞ্চলীয় এই শহর সফরে আসতে আকর্ষণ বোধ করে।
যখনই কেরমানশাহের নাম উচ্চারিত হয় কিংবা মনে আসে, তখন কোন কোন জিনিস স্মৃতিপটে ভেসে ওঠে? চালের গুঁড়োর রুটি, তক বস্তন কিংবা বিস্তনের দৃশ্য। কেরমানশাহের কথা উঠলেই প্রথমেই অনেকের মনে পড়ে যায় বিস্তনের শিলালিপির কথা। এই শিলালিপিটি ফরহাদের প্রস্তরলিপি নামেই বেশি পরিচিত। শুধু তাই নয়, বিশ্বের সর্ববৃহৎ শিলালিপি এটি। বিশাল এই শিল্পকর্মের সামনে দাঁড়ালে আপনি বিস্মিত হয়ে যাবেন। দৃষ্টিতে আপনার বিভ্রম সৃষ্টি হতে পারে, ঝলসানো চোখ দুটো বুঁদ হয়ে উঠতে পারে। বিস্তনের এই এলাকাটি বিশ্ব ঐতিহ্যের তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। এই এলাকায় বহুমূল্যবান কিছু শিল্পকর্ম স্থান পেয়েছে। এর অবস্থান বিস্তন পাহাড়ে। বিস্তন মানে হল খোদাদের স্থান। হাকামানসীয় বাদশাহ দারিউসের আদেশে এখানে শিলালিপির কাজ করা হয়েছে তিনটি বিশেষ ফন্টে। এগুলো হল প্রাচীন পার্সি, ইলামি এবং আকদিয়ান পেরেকি ফন্ট।
বিস্তন এলাকায় রয়েছে হেরাক্লিয়াসের ভাস্কর্য। এই ভাস্কর্যের কথাও ভুলে গেলে চলবে না। এই ভাস্কর্যটি পুরো বিস্তন এলাকার এক বিস্ময়। হেলান দিয়ে বিশ্রাম করছেন হেরাক্লিয়াস, এরকম দৃশ্যের ভাস্কর্য করা হয়েছে নিখুঁতভাবে। সত্যি এটা এক বিস্ময়কর শিল্পকর্ম। আর্মেনিয়ার শাহজাদী শিরিনের প্রতি পাথর খোদাইকারী শিল্পী ফরহাদের প্রেমের সেই ঐতিহাসিক রূপকথার গল্পের কথা স্মরণ করিয়ে দেয় এই ভাস্কর্য। এই বিস্তন অঞ্চলের অপরাপর সুন্দর ও দর্শনীয় স্থাপনার মধ্যে রয়েছে শাহ আব্বাসিয়া সরাইখানা। এটি বিস্তনের দিকে মুখ করে বানানো হয়েছিল। সরাইখানাটি তৈরি করা হয়েছিল চার ঝুল বারান্দায় স্টাইলে। এভাবে অতীত ক্রিয়ায় বলার কারণ হল এখন আর সরাইখানাটি আগের অবস্থায় নেই। এখন এটিকে আধুনিক হোটেলে রূপান্তর করা হয়েছে। নাম দেওয়া হয়েছে ললে বিস্তন হোটেল।
ঐতিহাসিক পাহাড় বিস্তন ছেড়ে কেরমানশাহ মূল শহরের দিকে যেতে যেতে কয়েক কিলোমিটার পরই পড়বে পর্যটক আকর্ষণীয় ঐতিহাসিক আরেকটি পাথুরে শিল্প স্থাপনা, তক বস্তন। শিল্প স্থাপনা বলার কারণ হল এই তক বস্তনে রয়েছে নজিরবিহীন এক প্রাচীন শিলালিপিকর্ম। ঐতিহাসিক শিল্প এজন্য যে এই শিলালিপিতে রয়েছে তৎকালীন অর্থাৎ সাসানি আমলের রাজার মুকুট পরানোর আনুষ্ঠানিকতার চিত্র, রয়েছে রাজা বাদশাহদের শিকারেরও দৃশ্য। তক ফার্সি শব্দ, এর মানে হল খিলান। দুটি খিলান রয়েছে এখানে নতুন চন্দ্রাকৃতির, একটি অপরটি চেয়ে একটু ছোট বড়। তকের সামনে রয়েছে ছোট্ট একটি হ্রদ। ওই হ্রদের স্বচ্ছ পানিতে তকের প্রতিচ্ছবি পড়লে অন্যরকম এক দৃশ্যের অবতারণা হয়। পুরো এলাকায় রয়েছে প্রচুর গাছগাছালি, যার ফলে এলাকাটি হয়ে উঠেছে অবকাশ যাপনেরও অন্যতম উপভোগ্য স্থান। খসরু পারভেজের সময় এই এলাকাটি একটি শিকারের স্থান ছিল।
একটু ভাবুন তো, তক বস্তনের দিকে প্রবেশ করার সময় আপনার নাকে যদি দান্দে কাবাবের ঘ্রাণ ভেসে আসে তাহলে কেমন লাগবে? দান্দে কাবাব নিশ্চয়ই বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তাই না? কিছুই না, সিনার মাংসকে হাড্ডি থেকে আলাদা করে নিয়ে ওই মাংসকে শিকে পোড়ালে যে কাবাব হয় সেটাই দান্দে কাবাব। ভাতের সঙ্গে এই কাবাব খেতে কেমন লাগে সেটা আপনার রুচির উপর নির্ভর করবে, তবে ইরানিরা এই কাবাবের ভীষণ ভক্ত। ইরানে বসবাসকারী ভিনদেশীদের মতো বাঙালিরাও বেশ পছন্দ করে এই কাবাব। কেরমানশাহের বিশেষ খাবার এই দান্দে কাবাব। ভ্রাম্যমান রেস্টুরেন্টগুলো থেকে এখানে পর্যটকদের সেবায় সদা প্রস্তুত থাকে।
এই তকবস্তুন এরিয়াতেই রয়েছে পার্বত্য পার্ক। সিঁড়ি ভেঙে একটু উপরে উঠে যেতে হয়। উপরে গেলেই চমৎকার প্রাকৃতিক পার্ক দেখে মন জুড়িয়ে যায়। পুরো এলাকাটাই যেহেতু পার্বত্য সেজন্য একটু উঁচু নিচু রয়েছে, একেবারে সমান্তরাল বলা যাবে না। সমান্তরালের সুযোগ আছে কিনা সন্দেহ, কেননা এখানকার পাহাড়গুলো পাথুরে। তাছাড়া পার্বত্য এলাকার সৌন্দর্যই অসমান্তরালে। যাই হোক, এই পার্কটি বিনোদনের জন্য বা অবকাশ যাপনের জন্য খুবই উপযোগী একটি জায়গা। দর্শক বা পর্যটকরা এই পার্কে গেলে কিছুটা সময় না কাটিয়ে ফেরেন না। কেরমানশাহতে আরও অনেক দর্শনীয় স্থান ও স্থাপনা রয়েছে, সেগুলো নিয়ে আজ আর কথা বলার মতো সময় কিংবা সুযোগ কোনোটাই নেই। পরবর্তী আসরে আরও কিছু নিদর্শন এবং দর্শনীয় স্থানের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
তখনও আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না, এই প্রত্যাশা রইল। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। ধন্যবাদ সবাইকে। ঘটনার নেপথ্যে
শ্রোতা বন্ধুরা, ঘটনার নেপথ্য অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি সুহেল আহমেদ।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা বিশ্বব্যাপী যুদ্ধ বাধানো ও বিভিন্ন দেশে গৃহযুদ্ধ বাধাতে পশ্চিমা গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা ইরানে গত বছরের সহিংসতা ছড়িয়ে দিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগন ও দেশটির গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানে ইসলামী বিপ্লব হওয়ার পর পশ্চিমা বহু গবেষণা প্রতিষ্ঠান ইরান পরিস্থিতির উপর গভীরভাবে নজর রাখতে শুরু করে। এসব প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব ছিল ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনার নীতিকৌশল প্রণয়ন করা। এসব থিঙ্ক ট্যাঙ্কের শীর্ষে ছিল আটলান্টিক কাউন্সিল নামক একটি প্রতিষ্ঠান। মার্কিন পররাষ্ট্রনীতি নির্ধারণে এই প্রতিষ্ঠানের প্রভাবশালী ভূমিকা রয়েছে। এটি 2021 সালের শেষ দিকে ইরানের তরুণ ও যুব সমাজের উপর বিশেষভাবে কাজ করতে শুরু করেছে। এই প্রজেক্টের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে ইরান বিষয়ক বিশ্লেষক হলি ডেগ্রেসকে। ইরানের সামাজিক ও রাজনৈতিক বিষয়ে বহু বৎসর ধরে গবেষণা করছেন ডেগ্রেস। তিনি ইরানি তরুণ ও যুব সমাজের ভার্চুয়াল অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে করতে এই সিদ্ধান্তে উপনীত হন যে এসব তরুণের একটি অংশকে কাজে লাগিয়ে ইরানে দাঙ্গা ও সহিংসতা ছড়িয়ে দেওয়া সম্ভব।
এছাড়া ইরানি বংশোদ্ভূত মার্কিন নারী ফারিবা পারসা সহ আরও কিছু গবেষক মিলে একটি যৌথ গবেষণা প্রতিবেদন তৈরি করেছেন। ফারিবা ওয়াশিংটনের জর্জ মিশন বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক। গত মার্চ মাসে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পরবর্তী বিপ্লব করবেন দেশটির নারীরা। এসব গবেষক ইরানের জাতিগত, ভাষাগত ও মাঝাবগত সংখ্যালঘুদের নিয়েও বিস্তারিত গবেষণা করেছেন। গত এক বছরে ইরানের ঘটনা প্রবাহের উপর ভিত্তি করে এসব গবেষণা করা হয়েছে। নিরপেক্ষ বিশ্লেষকরা মনে করছেন, আমেরিকায় এ ধরনের যেসব গবেষণা হয় তা ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ ছড়িয়ে দিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় করা হয়। সাম্প্রতিক সময়ে ইরানে যে সহিংসতা সৃষ্টি হয়েছিল তার পেছনে এই মনস্তাত্ত্বিক যুদ্ধের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করা হয়।
ইরানের সাম্প্রতিক দাঙ্গার দিকে নজর দিলে দেখা যাবে, ওই দাঙ্গার আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য সবচেয়ে প্রধান যে হাতিয়ার ব্যবহার করা হয় তা হচ্ছে ভুয়া খবর ছড়িয়ে দেয়া। এসব খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ও পশ্চিমা গণমাধ্যম সহ নানা মাধ্যমে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে দেয়া হয়। আর গত বছরের ওই দাঙ্গা শুরু হয় ইরানের নারী সমাজকে কেন্দ্র করে। হিজাব আইন অমান্য করার দায়ে পুলিশের হাতে আটক মাহসা আমিনী নামের এক নারীর মৃত্যুর ঘটনাকে দাঙ্গা বাঁধানোর জন্য উপজীব্য করা হয়। প্রথম যখন তার মৃত্যুর খবরকে রং লাগিয়ে টুইটারে প্রকাশ করা হয় তখন কেউ কল্পনাও করেনি যে এই একটি খবরকে ব্যবহার করে এভাবে সারা ইরানে দাঙ্গা বাঁধিয়ে দেয়া সম্ভব হবে। টুইটার ব্যবহারকারীরা তাৎক্ষণিকভাবে এই খবরের ব্যাপারে ব্যাপকভাবে প্রতিক্রিয়া জানাতে থাকে। এরপর সৌদি টাকায় পরিচালিত নিউজ চ্যানেল ইরান ইন্টারন্যাশনাল এবং ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত বিবিসি ফার্সি ব্যাপারে ইরানি জনগণকে উস্কানি দিতে এগিয়ে আসে।
ওই দুই চ্যানেলের উদ্যোগে ইনস্টাগ্রাম ও টুইটারে মাহসা আমিনী নামের হ্যাশট্যাগ ছড়িয়ে দেয়া হয়। টুইটার ও ইনস্টাগ্রামের যেসব অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত উস্কানি দেয়া হয় সেসব অ্যাকাউন্টের বয়স কয়েক দিন থেকে কয়েক মাসের বেশি ছিল না। ইরানি তরুণ সমাজকে সরকারের বিরুদ্ধে উস্কে দেওয়ার জন্য মাহসা আমিনীর মৃত্যুর কারণ সম্পর্কে মিথ্যাচার করা হয়। তাদের প্রচারণার পক্ষে ভুয়া সিটি স্ক্যান রিপোর্ট, হাসপাতাল কর্তৃপক্ষের মিথ্যা বিবৃতি এবং নিউরোলজি বিশেষজ্ঞদের ভুয়া বিশ্লেষণ তুলে ধরা হয়। তারা সবাই একটি সুনির্দিষ্ট প্রচারণা তত্ত্বের ভিত্তিতে একথা বলতে থাকেন যে পুলিশি নির্যাতনে মাহসা আমিনীর মাথার খুলি ফেটে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। এ সময় ইরানের ফিল্ম জগতের সেলিব্রিটিরা দাঙ্গাকারীদের পক্ষে উস্কানি দিতে এগিয়ে আসেন। এরপর প্রাথমিক ভুয়া খবরগুলোর সঙ্গে আরও কিছু মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হয়। দাবি করা হয় ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে আরও কিছু তরুণী নিহত হয়েছে।
এর আগে 2009 সালে নেদা আগা সুলতানি নামের এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করেও একই ধরনের দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে পাশ্চাত্য কঠিনতম কিছু নিষেধাজ্ঞা আরোপ করে। 2022 সালের 1 অক্টোবর ব্রিটিশ ওয়েবসাইট ক্রেডেলে সেদেশের প্রখ্যাত সাংবাদিক কিট ক্ল্যারেন বার্গের লেখা একটি নিবন্ধ প্রকাশ করা হয় যার নাম ছিল পেন্টাগনের ইরান বিরোধী ভার্চুয়াল যুদ্ধের রহস্য উন্মোচন। ওই নিবন্ধে তিনি একথা তুলে ধরেন যে ইরানের সাম্প্রতিক দাঙ্গায় দেশের বাইরে থেকে উস্কানি দেওয়া হয় ও বাইরে বসে ওই দাঙ্গা পরিচালনা করা হয়। তিনি বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে কথা দেখানোর চেষ্টা করেন যে আমেরিকায় বসে একটি বোতাম টিপলে কিভাবে তেহরানের রাজপথে সহিংসতা ছড়িয়ে পড়ে। 2022 সালের 16 সেপ্টেম্বর ইরানে দাঙ্গার সূত্রপাত হওয়ার কয়েকদিনের মাথায় মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, পেন্টাগনের নির্দেশে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী সেন্টকম ইরান বিরোধী দাঙ্গা পরিচালনা করছে।
গ্রাফিকা ও স্ট্যানফোর্ড ইন্টারনেট অবজারভেটরি নামক দুটি গবেষণা প্রতিষ্ঠান 55 পৃষ্ঠার এক যৌথ গবেষণায় ইরানের ভার্চুয়াল স্পেস সহ সোশ্যাল নেটওয়ার্কগুলোতে পেন্টাগনের ভুয়া অ্যাকাউন্টগুলির কার্যকারিতা পর্যালোচনা করেছে। এই গবেষণা অনুসারে ভুয়া খবর ছড়িয়ে দেওয়ার জন্য একটি গোপন নেটওয়ার্ক কাঠামো তৈরি করা হয়, যাতে ইরানের অভ্যন্তরে জনমত পরিচালনা করার জন্য কয়েক ডজন ভার্চুয়াল প্ল্যাটফর্মে হাজার হাজার ব্যবহারকারী সমন্বিতভাবে ইরান সরকারের বিরুদ্ধে প্রচারণা চালায়। যখন একটি দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অস্থির থাকে, তখন সেখানে ভুয়া খবর দ্রুত ছড়ায় এবং ওই দেশের রাজনৈতিক ব্যবস্থাকে হুমকিগ্রস্ত করে তোলে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের শোচনীয় অর্থনৈতিক পরিস্থিতি ও জীবিকা নিয়ে মানুষ সংকটে থাকার কারণে পেন্টাগনের নেতৃত্বে পরিচালিত ভুয়া খবরগুলো সাধারণ মানুষ দ্রুত বিশ্বাস করতে থাকে।
ভুয়া খবরের ধরনই হচ্ছে তা বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে এবং যারা এ ধরনের খবর শোনে তারাই আবার তা ছড়িয়ে দিতে উদ্যোগী হয়। কিন্তু এ ধরনের খবরের সত্যতা প্রমাণিত হতে কয়েকদিন বা অনেক সময় কয়েক মাস লেগে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এ ধরনের ভুয়া খবর ছড়িয়ে দিয়ে সমাজের যে ক্ষতি করা হয়, প্রকৃত বাস্তবতা প্রচার করার মাধ্যমে তা কি পুষিয়ে দেওয়া সম্ভব? অন্য কথায়, যারা ভুয়া খবর শুনে উত্তেজিত হয়েছিল তাদের সবার কানে কি প্রকৃত বাস্তবতা তুলে ধরা সম্ভব? স্বাভাবিকভাবেই এই প্রশ্নের উত্তর না। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় যুগ যুগ ধরে বিশ্বের স্বাধীন চেতা দেশগুলোর সরকার ব্যবস্থা উৎখাতে এই পদ্ধতি ব্যবহার করে আসছে। হাজার হাজার কোটি ডলারের সমরাস্ত্র ব্যবহার করে যে কাজ না হয়, তা ভার্চুয়াল জগতে ভুয়া খবর ছড়িয়ে দেওয়ার মাধ্যমে করে যাচ্ছে পেন্টাগন।
তো শ্রোতা বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে ঘটনার নেপথ্যের আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنها
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠানের আজকের আসর। গত তিনটি অনুষ্ঠানে আমরা সুরা ফাতিহা বা সুরা হামদের তাফসির উপস্থাপন করেছি। আজকের আসরে সুরা বাকারার উপর আলোচনা শুরু হচ্ছে, তাই আজকের আসরে এই সুরার প্রথম দুই আয়াতের ব্যাখ্যা উপস্থাপনের চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন বোঝার ও তা মেনে চলার তৌফিক দান করুন। সুরা বাকারার প্রথম আয়াত হচ্ছে কয়েকটি অক্ষরের সমষ্টি।
بسم الله الرحمن الرحيم ألف لام ميم
ها سورة بقرة বিশেষ আঙ্গিকে শুরু হয়েছে।
কয়েকটি অক্ষর দিয়ে শুরু হওয়ায় এই সুরার প্রতি সবার দৃষ্টি একটু অন্যরকম। কয়েকটি অক্ষর নিয়েই একটা শব্দ হয় এবং শব্দের নির্দিষ্ট অর্থ থাকে। অর্থহীন অক্ষর সমষ্টিকে শব্দ বলা হয় না, কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনের 114টি সুরার মধ্যে 29টি শুরু করেছেন কয়েকটি অক্ষর দিয়ে, কোনো শব্দ দিয়ে নয়। ওই অক্ষরগুলো প্রত্যেকটি আলাদাভাবে উচ্চারিত হয়। যেমন সুরা বাকারার প্রথম আয়াতটি আমরা আলাম পড়ি না, বরং পড়ি আলিফ লাম মিম। এ ধরনের ভঙ্গিমা আরবি ভাষায় সম্পূর্ণ নতুন এবং নজিরবিহীন। কোরআন বিশ্লেষকগণ একে হরুফে মুকাত্তা বলেন, অর্থাৎ এসব অক্ষর বিচ্ছিন্ন এবং আলাদা আলাদাভাবে উচ্চারিত হয়। অধিকাংশ ক্ষেত্রে এসব অক্ষরের পর আয়াত এসেছে যাতে কোরআনের অলৌকিকত্ব ও মহত্ব তুলে ধরা হয়েছে। যেমন সুরা শুরায় বলা হয়েছে, এভাবে আল্লাহ পাক আপনার উপর এবং আপনার পূর্ববর্তী পয়গম্বরদের উপর ওহি নাজিল করেন। আল্লাহ পাক যেন বলতে চান, আমি আমার অলৌকিক গ্রন্থকে এইসব বর্ণমালা দিয়েই সাজিয়েছি, কোনো অপরিচিত বর্ণমালা, শব্দ বা অক্ষর দিয়ে নয়। যারা দাবি করে যে কোরআন অলৌকিক এবং মুজিজা নয়, তারা পারলে এই বর্ণমালা দিয়েই কোরআনের মতো গ্রন্থ রচনা করুক যা বাক্য, শব্দ ও বিষয়বস্তুর দিক থেকে হবে নজিরবিহীন। এটা সম্পূর্ণ আল্লাহর ক্ষমতা। তিনি সাধারণ বর্ণমালা দিয়েই এমন কিতাব রচনা করেছেন যার একটা সুরার মতো কেউ কিছু রচনা করতে পারবে না। যেমন আল্লাহ পাক প্রাণহীন মাটি থেকে অসংখ্য গাছপালা, ফলমূল সৃষ্টি করেন, অথচ ঠিক এই মাটি থেকেই মানুষ তৈরি করে ইট, বাসন কোষণ।
এই সুরার দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, এটি সেই গ্রন্থ যাতে কোনো সন্দেহ নেই এবং খোদাভীরু পরহেজগারদের জন্য এটি পথ নির্দেশক।
অতীতের সবচেয়ে মূল্যবান সম্পদ হল বই বা কিতাব। বর্তমান যুগের মানুষের জন্য এই বই নীরব ভাষায় সর্বোৎকৃষ্ট ভাব ও জ্ঞান পৌঁছে দেয়। কোরআন কোনো গ্রন্থ আকারে নাজিল হয়নি, কিন্তু রাসুলে খোদা সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ঐশী বাণীকে যে কোনো বিকৃতির হাত থেকে রক্ষা করার জন্য তাঁর উপর যা কিছুই অবতীর্ণ হতো তাই পড়ে শোনাতেন। লেখকরা তা লিখে নিত এবং অনেকেই মুখস্থ করে নিত। মানুষ যদি এই ঐশী গ্রন্থ অত্যন্ত মনোযোগ দিয়ে পড়ে, বিষয়বস্তু উপলব্ধি করে, তাহলে বিশ্বাস করতে বাধ্য হবে যে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে। কোনো মানুষের পক্ষে এ ধরনের বক্তব্য পেশ করা সম্ভব নয়। যেমনটি আমরা কোরআনের আলো অনুষ্ঠানের প্রথম পর্বে বলেছি, পবিত্র কোরআন মানুষকে সৌভাগ্য ও সফলতার দিকে পরিচালিত হবার সব উপায় বলে দিয়েছে। কাজেই যে ব্যক্তি সফলকাম হতে চায় তাকে অবশ্যই স্রষ্টার কাছ থেকে প্রেরিত দিক নির্দেশনার শরণাপন্ন হতে হবে। যেসব জিনিস তার দেহ কিংবা মনের জন্য ক্ষতিকর সেগুলো থেকে দূরে থাকতে হবে। সুরা বাকারার 185 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, পবিত্র কোরআন মানুষকে পথ প্রদর্শনের জন্য নাজিল করা হয়েছে, তবে এটা অত্যন্ত স্পষ্ট যে এ ঐশী গ্রন্থ থেকে কেবলমাত্র তারাই উপকৃত হবে যারা সত্যকে বুঝতে চায় এবং সত্যকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবে। গোড়া ও সংকীর্ণ মনা ব্যক্তিরা কখনো সত্যকে গ্রহণ করতে চায় না। সত্য তাদের কাছে প্রমাণিত হলেও তারা তা অস্বীকার করে। কোরআনের শিক্ষা তাদের কোনো উপকারে আসে না, কাজেই কোরআনের পথ নির্দেশনা তাদের মধ্যে প্রভাব বিস্তার করে যাদের মনে খোদাভীতি রয়েছে। সুতরাং এ আয়াতে বলা হয়েছে, কোরআন খোদাভীতি ও পরহেজগার লোকদের জন্য পথ নির্দেশ।
এবারে দেখা যাক এই আয়াতে কি কি শিক্ষণীয় বিষয় আছে। প্রথমত, রাসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচররা পবিত্র কোরআন লেখা এবং এর রক্ষণাবেক্ষণের ব্যাপারে ভীষণ সতর্ক ছিলেন। কাজেই আল্লাহর কাছ থেকে অবতীর্ণ আয়াতগুলো এখন গ্রন্থাগারে আমাদের মাঝে রয়েছে। এ ঐশী গ্রন্থের পবিত্রতা রক্ষার দায়িত্ব আমাদের সবার। দ্বিতীয়ত, পবিত্র কোরআন মানব জাতির পথপ্রদর্শক। এটি বিশেষ কোনো শ্রেণীর মানুষের জন্য অবতীর্ণ হয়নি, কাজেই পবিত্র কোরআনে পদার্থবিদ্যা, রসায়ন কিংবা গণিতের বিষয়বস্তু খোঁজা অর্থহীন। তৃতীয়ত, পবিত্র কোরআনের জ্যোতি কেবল তখনই আমাদের অন্তরকে প্রভাবিত করবে যখন আমরা সত্যকে গ্রহণ করার জন্য তৈরি হব। মাটি কিংবা ময়লার মধ্যে আলোর বিকিরণ ঘটে না, আলো কেবল স্বচ্ছ আয়নার মধ্যেই প্রতিফলিত হয়।
শ্রোতা বন্ধুরা, কোরআনের আলো অনুষ্ঠানের জন্য নির্ধারিত সময় ফুরিয়ে এসেছে, কাজেই এরই সাথে গুটিয়ে নিচ্ছি আমাদের আজকের এই আয়োজন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। গতকাল আমরা ইহুদিবাদী ইসরায়েল প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে সংক্ষেপে আলোচনা করেছি। সেখানে আমরা বলেছি, 1948 সালের 15 মে আনুষ্ঠানিকভাবে দখলদার ইসরায়েল প্রতিষ্ঠা লাভ করে। এটি ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের কাছে নাকাবা বা বিপর্যয় দিবস হিসেবে পরিচিত। গত আসরের আলোচনায় এ তথ্য এসেছে যে উপনিবেশবাদী ব্রিটেনের সহযোগিতায় ইহুদিবাদীরা ফিলিস্তিনের ওপর আধিপত্য ও দখলদারিত্ব প্রতিষ্ঠা করে। এক্ষেত্রে জাতিসংঘের ভূমিকাও ছিল একপেশে। যাই হোক, আজকের আসরে আমরা এ বিষয়ে আরও আলোচনা করব। আসরের শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
১৯৫০ দশকে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মায়ের বলেছিলেন, ফিলিস্তিনের বর্তমান প্রজন্মকে চিহ্নিত করতে হবে, এর ফলে পরবর্তী প্রজন্ম আর ফিলিস্তিনের কথা মনেই করতে পারবে না। ফিলিস্তিন ভূখণ্ড ইহুদিদের ভূখণ্ড বলে তিনি জোর গলায় দাবি করেছিলেন। তবে ফিলিস্তিনিদের সাহসিকতা ও প্রতিরোধ প্রমাণ করে গোল্ডা মায়ের মতো ইহুদিবাদীদের স্বপ্ন পূর্ণ হয়নি, কারণ ফিলিস্তিনের নতুন প্রজন্ম মাতৃভূমি উদ্ধারে সোচ্চার রয়েছে এবং প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রের অস্তিত্ব শুধু ফিলিস্তিন নয়, গোটা মধ্যপ্রাচ্যের জন্য দুঃখ দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল সৃষ্টির পর থেকেই মধ্যপ্রাচ্যে অশান্তি ও অনিরাপত্তা জেঁকে বসেছে। ১৯৪৮ সালের পর থেকে এ পর্যন্ত ইসরায়েল মধ্যপ্রাচ্যের উপর অন্তত 10টি যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এসব যুদ্ধের মধ্যে 1967, 1982 ও 2006 সালের যুদ্ধের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য।
ফিলিস্তিন জবরদখলের দুই দশক পর 1967 সালে ইহুদিবাদীরা আরব বিশ্বের ওপর ব্যাপক ভিত্তিক যুদ্ধ চাপিয়ে দেয়। ওই সময় ইহুদিবাদী ইসরায়েল জর্দান নদীর পশ্চিম তীর, গাজা উপত্যকা, পূর্ব বাইতুল মুকাদ্দাস, সিরিয়ার গোলান মালভূমি ও মিশরের সিনাই মরুভূমি দখল করে নেয়। আরব ভূখণ্ড দখলের পর এসব এলাকায় ইহুদি উপশহর নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করে। জমি দখলের পাশাপাশি ফিলিস্তিনিদের অবশিষ্ট বসতিগুলোকে একে অপরের সঙ্গে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র বাস্তবায়িত করা হয়। এর ফলে ফিলিস্তিনিদের শহর ও গ্রামগুলো পরস্পর থেকে আলাদা হয়ে যায়। ফিলিস্তিনিদেরকে বিচ্ছিন্ন করতে ফিলিস্তিনি অধ্যুষিত এলাকার মাঝখানে ইহুদি উপশহর নির্মাণ করা হয়েছে। ইসরায়েল প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিদেরকে নিয়ে আসার প্রবণতা আরও বেড়ে যায় এবং ফিলিস্তিনিদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়ে সেখানে ইহুদি অভিবাসীদেরকে ঢুকিয়ে দেওয়া হয়। এর ফলে সব হারিয়ে শরণার্থীতে পরিণত হয় অগণিত ফিলিস্তিনি।
ইসরায়েলের এ ধরনের অমানবিক তৎপরতার বিরুদ্ধে জাতিসংঘ দুটি ইশতেহার প্রকাশ করেছে। জাতিসংঘের ইশতেহারে 1967 সালে দখলীকৃত ভূখণ্ড থেকে সরে আসতে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে, কিন্তু ইসরায়েল ওই দুই ইশতেহারকে কোনো গুরুত্বই দেয়নি। এখনও তারা পুরোদমে ইহুদি বসতি নির্মাণ অব্যাহত রেখেছে। এছাড়া 2002 সালে ইসরায়েল 700 কিলোমিটার দীর্ঘ দেয়াল নির্মাণ করেছে। এ দেয়ালের উচ্চতা 6 মিটার। এটি বর্ণবাদী দেয়াল নামে পরিচিত। এই দেয়ালের মাধ্যমেও ফিলিস্তিন ভূখণ্ডের আরও একটা অংশ নতুন করে দখলে নিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কোনো প্রতিবাদকেই গুরুত্ব দিচ্ছে না ইসরায়েল। গাজার উপর ইহুদিবাদীদের 700 বছরের সর্বান্তক অবরোধও অব্যাহত রেখেছে।
অবরোধের পাশাপাশি গাজার উপর মাঝে মধ্যে ব্যাপক হামলা চালাচ্ছে ইহুদিবাদীরা, বিশেষ করে 2008 সালে 22 দিন ও 2012 সালে 8 দিনের ব্যাপক হামলায় গাজা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শাহাদাত বরণ করেন বহু নিরাপরাধ ফিলিস্তিনি। ফিলিস্তিনিদের প্রতিরোধের মুখে ইহুদিবাদী সেনারা পিছু হটতে বাধ্য হলেও কাপুরুষের মতো ফিলিস্তিনের অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধন করেছে তারা। পরমাণু অস্ত্র তৈরির মাধ্যমেও গোটা অঞ্চলকে হুমকির মুখে রেখেছে ইসরায়েল। দিমোনা গ্রামে ইসরায়েলের পরমাণু কেন্দ্র মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে। অবৈধ রাষ্ট্রটি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে সই করেনি। তারা একের পর এক পরমাণু বোমার মজুদ গড়ে তুলছে। ইসরায়েলের কাছে শত শত পরমাণু বোমা রয়েছে বলে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইসরায়েলের অপকর্ম এখন গোটা বিশ্বের কাছে স্পষ্ট। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রথম দিকে যারা ইসরায়েল প্রতিষ্ঠার ভূমিকা রেখেছিলেন তারা এখন একথা স্বীকার করেছেন, ইসরায়েল দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে এবং এটি ভেতর থেকে ভেঙে পড়েছে। যেসব ইহুদি ধোকায় পড়ে অন্য দেশ থেকে ইসরায়েলে এসেছিল এখন তারা ইসরায়েল ছাড়তে শুরু করেছে। সচেতন নাগরিকরা বলছেন ইসরায়েলি রাজনীতিবিদদের মাঝে নৈতিক অবক্ষয় এবং অর্থনৈতিক দুর্নীতি ইসরায়েলের পতনের ঘটা বাজিয়ে দিয়েছে। সম্প্রতি ইসরায়েলের প্রেসিডেন্ট শিমন প্যারেজ বলেছেন ইসরায়েল এখন অভ্যন্তরীণভাবে গভীর সংকটের মধ্যে রয়েছে এবং এই সংকট ইসরায়েলকে ভেতর থেকেই পতনের দিকে নিয়ে যাচ্ছে। তিনি বলছেন সোভিয়েত ইউনিয়ন, চেকোস্লোভাকিয়া ও ইউগোস্লাভিয়াও রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে ভঙ্গুর হয়ে পড়েছিল, কারণ ভেতর থেকেই তাদের পতন ঘটেছে।
সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলে গণ অসন্তোষ বেড়ে গেছে। মাঝে মধ্যেই লাখ লাখ বঞ্চিত মানুষ রাজপথে মিছিলে অংশ নিচ্ছেন। এসব বিক্ষোভকারী বৈষম্য, দারিদ্র, ক্ষুধা, বেকারত্ব, আবাসিক সংকট, নৈতিক স্খলন এবং পতিতাবৃত্তির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এই সেই ইসরায়েল যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিদেরকে সুখের স্বপ্ন দেখিয়ে আনা হয়েছিল। বলা হয়েছিল তাদের জন্য ভূ স্বর্গ বানিয়ে দেয়া হবে। এসব ভুয়া প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে ইসরায়েলে আনা হলেও এখন উল্টো চিত্রটি চোখে পড়ছে। সামাজিক বৈষম্যের প্রতিবাদে এরই মধ্যে 14 জন বিক্ষোভকারী নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। 14 জন আত্মহত্যাকারীর প্রথম ব্যক্তি ছিলেন মুশে সালমান। শরীরে আগুন দেওয়ার কয়েকদিন পর তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি নিজের শরীরে আগুন দেওয়ার আগে এক বার্তায় বলেন, ইসরায়েলি নেতারা হলো চোর, তারা মানুষের অর্থ সম্পদ চুরি করেছে, সাধারণ মানুষের কথা তারা ভাবে না।
ওই আত্মহত্যার ঘটনার পর বিপুল সংখ্যক মানুষ বিক্ষোভে নামে এবং তারাও মুশে সালমানের কথাগুলোর প্রতি সমর্থন জানায়। এ ধরনের নানা অভ্যন্তরীণ সংকট ইসরায়েলি নেতাদের উদ্বিগ্ন করে তুলেছে। এ ধরনের অভ্যন্তরীণ সংকট থেকে মানুষের দৃষ্টিকে সরাতে তারা মধ্যপ্রাচ্যে নতুন নতুন যুদ্ধ ও সংকট তৈরির পাইতারা চালিয়ে যাচ্ছে। সিরিয়ার চলমান গৃহযুদ্ধ এ ধরনের ষড়যন্ত্রের একটি অংশ। এছাড়া ইরান ভীতি ছড়িয়ে দিয়ে অভ্যন্তরীণ সংকটকে ঢেকে রাখার চেষ্টা করছে ইসরায়েল। ঘরে বাইরে কোথাও ভালো নেই ইসরায়েল। বিশেষ করে আমেরিকা নিজেই
অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হওয়ায় ইসরায়েলের প্রতি দেশটির অর্থনৈতিক সহযোগিতা কমে যাওয়ার আশঙ্কা বেড়েছে। সব মিলিয়ে ইসরায়েলের নেতারা এখন নিজেরাই তাদের অস্তিত্বের সংকটের বিষয়টি উপলব্ধি করতে শুরু করেছেন। তারা নিজেরাই স্বীকার করেছেন যে ইসরায়েল ভেতর থেকেই ভেঙে পড়তে পারে, আর এমনটি হলে গোটা বিশ্বই মুক্তি পাবে বলে সচেতন মহল আশা করছে।
তো শ্রোতা বন্ধুরা, নাকাবা দিবস উপলক্ষে দুই পর্বের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী আলাইহিস সালাম।
শ্রোতা ভাই বোনেরা সালাম, শুভেচ্ছা নিন। শেষ ত্রাণকর্তা শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
হজরত ইমাম মাহদী আল ইসলামের আগমন বা পুনরাবির্ভাব সংক্রান্ত এ আলোচনার শেষ পর্যন্ত আমাদের সঙ্গ কামনা করছি।
গত দুই পর্বের আলোচনায় আমরা বলেছি, মানুষের সহজাত প্রকৃতি ন্যায় বিচারকামী এবং তারা ব্যক্তি ও সমাজ জীবনে পূর্ণতাকামী হওয়ায় বিশ্বব্যাপী প্রকৃত স্বাধীনতা, শান্তি ও সাম্যভিত্তিক সমাজ দেখতে চায়। অন্য কথায়, তারা জুলুম, অন্যায়, বলদর্পিতা, দারিদ্র, বঞ্চনা, দুর্নীতি ও বৈষম্যমুক্ত রাষ্ট্র ব্যবস্থার কর্তৃত্ব দেখতে চায়। আর এইসব লক্ষ্য কেবল একজন অসাধারণ মহামানব বা ত্রাণকর্তার মাধ্যমে অর্জন করা সম্ভব বলে তারা এমন এক ত্রাণকর্তার আগমনের অপেক্ষা করছে। শেষ ত্রাণকর্তার আগমনের আশা বা প্রত্যাশার আরও এক যুক্তি হল, মানবীয় গুণগুলোর পরিপূর্ণ বিকাশের মাধ্যমে সভ্যতার পূর্ণতায়ন। জ্ঞান, সচেতনতা ও বুদ্ধিবৃত্তির পরিপূর্ণ বিকাশের পরিবেশ সৃষ্টি করাও কেবল একজন অসাধারণ মহামানব বা ত্রাণকর্তার মাধ্যমে অর্জন করা সম্ভব, যেই ত্রাণকর্তা হবেন সমস্ত মানবীয় গুণের অধিকারী এবং যার প্রজ্ঞা ও সচেতনতা হবে সর্বোচ্চ পর্যায়ের। আত্মিক ও বস্তুগত সমৃদ্ধি ও সৌভাগ্যের পূর্ণতা অর্জনও শেষ ত্রাণকর্তার ধারণার সঙ্গে সম্পর্কিত।
আজ পর্যন্ত কোন মহামানব ও ঐশী মহামানব গোটা পৃথিবী থেকে দারিদ্র, বঞ্চনা, বৈষম্য এবং জুলুম ও নির্যাতন আর বলদর্পিতার অবসান ঘটাতে পারেননি, পরিপূর্ণভাবে বা প্রত্যাশিত মাত্রায়। আজও প্রত্যাশিত বিশ্ব শান্তি ও বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়নি। তাই সর্বশেষ সংস্কারক তথা শেষ ত্রাণকর্তার মাধ্যমে সভ্যতার এই পরিপূর্ণ পর্যায় অর্জিত হবে বলে অনেকেই আশাবাদী।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে, মানব জাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদী আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা। সৃষ্টি জগতের সবকিছুই নিখুঁত নিয়ম ও ব্যবস্থাপনা মেনে চলে। প্রকৃতির রাজ্যে তারকা লোকে ও পশু পাখির জগতে, উদ্ভিদের জগতে ও মানব দেহের মধ্যেও আমরা খোদা প্রদত্ত নিখুঁত নিয়ম ও শৃঙ্খলার কর্তৃত্ব দেখতে পাই। সৌরজগতের শৃঙ্খলা ও নিয়মের সামান্যতম ব্যতিক্রম ঘটলে বিশ্ব ধ্বংস হয়ে যেত। মানুষের শরীরের কোষগুলো ও রক্ত প্রবাহের সিস্টেম সহ সব সিস্টেমই বিশেষ নিয়ম মেনে চলে। এইসব নিয়মের ওপর আঘাত হানা হলে শরীর খারাপ হয়ে পড়ে এবং এসব ক্ষেত্রে অনিয়ম মানুষের মৃত্যুরও কারণ হয়ে দাঁড়ায়। তাই প্রাকৃতিক ও ঐশী ব্যবস্থাপনার সবখানেই রয়েছে নিখুঁত নিয়ম, সমন্বয় ও ঐক্যতান। কিন্তু মানুষ তার কাজকর্ম ও আচরণের বিষয়ে স্বাধীনতার অধিকারী বলে সঠিক কিংবা ভুল পথের যে কোনো একটি বেছে নিতে পারে। মানুষ তার বিবেক বুদ্ধি খাটিয়ে স্রষ্টার প্রতিনিধি বা খলিফা হওয়ার মতো সর্বোচ্চ পর্যায়েও যেমন পৌঁছতে পারে, তেমনি বিবেকের বিরোধী পথে চলে পশুর চেয়েও নিম্নস্তরে পৌঁছে যেতে পারে। মানুষের ইতিহাসে তাদের উন্নতি ও অধঃপতন দুই দেখা যায়।
জ্ঞান বিজ্ঞানে মানুষ অসাধারণ উন্নতি করা সত্ত্বেও এবং মানব কল্যাণের অনেক যন্ত্র আবিষ্কার করা সত্ত্বেও তারা বিজ্ঞানের অপপ্রয়োগ করে রাসায়নিক ও পরমাণু বোমার মতো মারণাস্ত্র, নানা ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করে হত্যা করেছে লক্ষ কোটি মানুষ। কলকারখানার ব্যাপক বিস্তার ঘটিয়ে তারা প্রাকৃতিক পরিবেশেরও করেছে ব্যাপক ক্ষতি। অতি লোভী মানুষেরা পৃথিবীর খনিজ সম্পদগুলো এমনভাবে ব্যবহার করছে যে ভবিষ্যৎ প্রজন্মগুলো এর সুফল ও ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে। কোনো কোনো বলদর্পী সরকার বা জাতি অন্যদেরকে বঞ্চিত করছে তাদের স্বাধীনতা, স্বাধিকার ও এমনকি অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের অধিকার থেকেও। ফিলিস্তিনে ইসরায়েলি অপরাধযজ্ঞ ও প্রায় 75 বছরের দখলদারিত্বই এর বড় দৃষ্টান্ত। আর এসবই হচ্ছে বিবেক ও মানবীয় প্রকৃতির বিরোধী কাজ এবং জ্ঞান বিজ্ঞানের অপব্যবহার। ফলে জ্ঞান বিজ্ঞানের অপপ্রয়োগও হয়ে পড়ছে এক ধরনের অভিশাপ, এবং অনেকেই বলতে শুরু করেছেন দাও ফিরে সেই অরণ্য, লও এ নগর সভ্যতা। আসলে প্রাচীন যুগেও মানুষ এতটা অসভ্য ও নির্লজ্জ ছিল না যতটা এই আধুনিক যুগে তাদের মধ্যে দেখা যাচ্ছে।
بذار دنیا سبشه به نام ظهور، که آخر بمیره روزای غرور. بذار فصل گریه توی هر مکان، بهار است و رنگی شه آقا زمان، بهار است و رنگی شه آقا زمان.
সাম্প্রতিক সময়ে খাদ্য, পানীয় ও বিদ্যুৎ সহ সব ক্ষেত্রে অবরুদ্ধ গাজায় বেসামরিক নিরীহ ও নিরপরাধ নারী ও শিশুদের উপর পাশ্চাত্যের প্রতিপালিত ও সর্বাত্মক মদতপুষ্ট দানবীয় সন্ত্রাসী ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সীমাহীন পৈশাচিক গণহত্যা এবং অপরাধযজ্ঞ প্রাচীন যুগের অপরাধী গোষ্ঠীগুলোর সব নির্মমতাকেও হার মানিয়েছে।
এটা সুস্পষ্ট মানুষের রচিত নানা মতবাদ ও তন্ত্র মন্ত্র তাদেরকে দিতে পারছে না মুক্তি, ফলে তারা এমন একজন ত্রাণকর্তার আগমনের আশা করছেন যিনি মানুষের মধ্যে ঘটাবেন জ্ঞান, বিবেক ও প্রজ্ঞার এমন সুসমন্বয় যে এর ফলে মানুষ আর ভুল পথে চলবে না, বরং মানুষ চলবে কেবলই মুক্তি, সৌভাগ্য ও পূর্ণতার পথে। অন্য কথায়, মানব সমাজেও একদিন ঘটবে ন্যায় নীতি ও প্রকৃত ঐশী ধর্মের পূর্ণ কর্তৃত্বায়ন, যে মহান লক্ষ্যে তাদের সৃষ্টি করেছেন মহান আল্লাহ। ফলে মানুষ কেবল বৈশ্বিক দিক থেকেই সুখী ও সমৃদ্ধ হবে না, আধ্যাত্মিক বা আত্মিক দিক থেকেও হবে পরিপূর্ণ সুখী, এবং এভাবেই সভ্যতা তার চরম উন্নতির শিখরে আহরণ করবে ইমাম মাহদী আল ইসলামের যোগ্য নেতৃত্বের আওতায়। তখন কোনো মানুষ হবে না আর হীন প্রবৃত্তি, লোভ লালসা, অহংকারী, ক্ষমতা ও বলতর্পিতার দাস, বরং তারা হবে তখন মহান স্রষ্টার প্রকৃত দাস ও প্রতিনিধি।
মানুষ ইহকাল ও পরকাল নিয়েই মানুষ। বৈরাগ্যবাদ বা কেবলই পারলৌকিকতার চর্চা বা কেবলই পার্থিব বৈষয়িকতার চর্চায় প্রকৃত মুক্তি নেই। নবী রাসূলগণ মানুষকে আত্মিক, বৈষয়িক, পার্থিব ও পারলৌকিক এই সব ক্ষেত্রেই মুক্তির দিশা দিতে চেয়েছেন, আর এই সবেরই পরিপূর্ণতা ঘটাবেন মানব জাতির শেষ ত্রাণকর্তা তথা ইমাম মাহদী আলাইহিসসালাম। মহান আল্লাহ তাঁর পুনরাবির্ভাব ত্বরান্বিত করুন। শ্রোতা ভাই ও বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ ত্রাণকর্তা শীর্ষক আজকের আলোচনা এখানেই শেষ করছি। একই বিষয়ে আমরা কথা বলব এই অনুষ্ঠানের আগামী পর্বগুলোতে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।